Welcome to 9248 Pinia Madhista Bangladesh regular football podcast. আজকে ম্যাচ ডে, আজকে আমরা কিছুক্ষণের মধ্যে ভিলারিয়ালের সাথে খেলতে নামবো এবং যেহেতু আমরা প্রতি ম্যাচের আগে আগে চলে আসি এবং আজকে আমরা স্কোয়াডটাও পেয়ে গিয়েছি, আজকের খেলা এবং গতকালকের খেলার কিছু আলোচনা নিয়ে কিছু কথা বলবো আজকে আমরা। আমাদের সাথে উপস্থিত রয়েছে মেহেদী হাসান প্রাঙ্গণ ভাই মাদ্রিদ বেতার থেকে এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছে সাকিব। তো ওয়েলকাম টু দ্য শো দুইজনকেই। আশা করি আপনারা অনেকে আমাদের সাথে রয়েছেন এবং পুরো এপিসোডটা আজকে দেখবেন। তো আজকে মোটামুটি বলতে গেলে আমরা বেশ উড়ন্ত সূচনা করেছি লিগে, মোটা প্রায় 6টা ম্যাচ খেলে ফেলেছি, এর মধ্যে 5টে আমরা জিতেছি এবং আমরা গ্রুপের শীর্ষে রয়েছি। তো ঠিক এই সময়ে এসে আমাদের ভিলারিয়ালের মতো একটা শক্ত প্রতিপক্ষের সাথে খেলতে হবে, কারণ ভিলারিয়ালের মার সাথে খেলাটা সবসময় আমাদের জন্য বেশ কষ্টদায়ক এবং বেশ চ্যালেঞ্জিং হয় সবসময় প্রতিটা ম্যাচে। গত সিজনও আমরা প্রথম ম্যাচটা হচ্ছে ড্র করেছিলাম ভিলারিয়ালের সাথে, তো এবারও বেশ কঠিন হবে এটাই ধরে নেওয়া যায়। তবে এই আজকের ম্যাচে সবচেয়ে ইন্টারেস্টিং যে পার্টটা হচ্ছে, আমার মনে হয় আজকের যে ইলেভেনটা দিয়েছে আমরা একটু সেটা দেখে আসি। কর্তোয়া রয়েছে আমাদের সাথে আজকের ম্যাচে, মিলিতা রয়েছে, আলাবা রয়েছে, নাচো রয়েছে, এছাড়া ডিফেন্সে আমরা দেখতে পারবো হচ্ছে ভালভার্দেকে। আসলে এখনো ক্লিয়ার না ভালভার্দে কোন রোলে আজকে তাকে দেখতে পারবো। এছাড়াও আজকে ডাবল পিভট হয়তো খেলতে পারে ক্যাসেমিরো এবং মদ্রিচ, এবং ফ্রন্টে খেলবে হচ্ছে বেনজেমার পিছনে তিনজন, রড্রিগো, অ্যাসেন্সিও এবং ভিনিসিয়াস। তো আমি আসলে প্রথমেই প্রাঙ্গণবার কাছে চলে যাবো যে আজকের স্কোয়াডটা নিয়ে আসলে আপনার কি চিন্তা ভাবনা। মানে একটা কথা বলে রাখা ভালো যে প্রথম টিমতে কার্লো আনচেলত্তি যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি গালি খেয়েছে কিংবা সবচেয়ে বেশি ক্রিটিসিজমের সম্মুখীন হয়েছিল সেটা হচ্ছে তার রোটেশন পলিসি নিয়ে, যে সে একদমই রোটেট করতে পারতো না, খুব প্রেডিক্টেবল স্ট্র্যাটেজি নিয়ে মাঠে খেলতে না, তো কে কে খেলবে, কার রোল কি, এগুলো খুব প্রেডিক্টেড ছিল। তো এইখান থেকে আসলে এবার একটু অন্য ধরনের দেখা যাচ্ছে সবকিছু। আমরা ম্যাচের আমরা এই পডকাস্টটাকে বলছিলাম যে আসলে এবার লা লিগার সিচুয়েশনটা খুব ভালোভাবে ইউটিলাইজ করছে, বেশ কিছু এক্সপেরিমেন্টাল টিম নিয়ে খেলছে। বাট আজকের হঠাৎ করে ডাবল পিভটে শিফট হওয়া, যদি আমরা এখনো শিওর না ডাবল পিভট হবে নাকি, কিংবা হচ্ছে ভালভার্দেকে হুট করে ডিফেন্সে নামিয়ে দেওয়া এবং আবার নাচোকে লেট ব্যাকে টেনে আনা, ওভারঅল মানে আজকের ম্যাচটা নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? কারণ আজকেরটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচ, আজকেরটা হয়তো এই ধরনের এক্সপেরিমেন্ট আমরা আশা করি নাই বাট করা হচ্ছে শেষ পর্যন্ত।
থ্যাংক ইউ এসটি, চমৎকার প্রশ্ন। আমি প্রথমেই বলতে চাই সেটা হচ্ছে আমি খুবই সারপ্রাইজড যে স্টার্টিং লাইন আপটা এরকম, আমি এরকম স্টার্টিং লাইন আপ এক্সপেক্ট করছিলাম না। আমি এক্সপেক্ট করছিলাম মিগেল লেফট ব্যাকে খেলবে, নাচো রাইট ব্যাকে খেলবে। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে ফেডে ভালভার্দে হয়তো রাইট ব্যাকে খেলতে পারে এবং নাচো মিলিত নাচো খেলবে লেফট ব্যাকে, আলাবা এবং মিলিতাও সেন্টার ব্যাকে। অফকোর্স আরো একটা ভার্সন দেখতে পাচ্ছি যে খুব সম্ভবত মিলিটাও রাইট ব্যাকে খেলতে পারে এবং হচ্ছে কাসেমিরোকে হয়তো ডিফেন্সে খেলানো হতে পারে, কিংবা লাইক থ্রি ম্যান ডিফেন্স নিয়ে হয়তো আমরা দেখতে পারি খেলছে মিলিটাও নাচো এবং আলাবা তিনজন ডিফেন্ডার, এবং পরবর্তীতে 3-4-3 বা 3-5-2 এই ধরনের একটা ফরমেশনে খেলা হয়তো দেখা যেতে পারে। এটা অ্যাকচুয়ালি ম্যাচ শুরু হওয়ার আগে বোঝা যাচ্ছে না, বাট ফর নস্টালজিক রিজনস আমরা ধরে নেব এটা আপাতত দৃষ্টিতে এখন পর্যন্ত 4-2-3-1। আমরা 4-2-3-1 নিয়ে অনেক সময় কথা বলি, সো 4-2-3-1 ডাবল পিভটে মডরিচ এবং কাসেমিরো খেলবে। আনচেলত্তির এই যে রোটেট করার প্রবণতাটা যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা আগে আনচেলত্তির কাছ থেকে খুব একটা দেখিনি, এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই। আনচেলত্তি কিন্তু হ্যাঁ তার সর্বশেষ বড় যেই কোচিং জবগুলো ছিল সেই দুইটা ছিল হচ্ছে এইবার রিয়াল মাদ্রিদের আগে, সেই দুইটা ছিল হচ্ছে বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের আগের স্টিন্টে, রিয়াল মাদ্রিদের আগের স্টিন্টে তো তিনি একেবারেই রোটেট করতে চাইতেন না, সেটা আমরা দেখেছি 14-15 মৌসুমে, সেটার জন্য আমাদের বেশ সাফারও করতে হয়েছে। বায়ার্ন মিউনিখেও বিষয়টা অনেকটা এরকম ছিল, কিন্তু তিনি নাপোলিতে যাওয়ার পর থেকে কিন্তু এই ব্যাপারটা অনেকটাই পরিবর্তন এনেছেন। তিনি নাপোলি থেকে আসলে রোটেট করা স্টার্ট করেন। আমরা হয়তো তার এভারটনের স্যাম্পল সাইজটাকে নিলে খুব একটা এখানে হেল্প পাবো না, কারণ এভারটনে আসলে তার স্কোয়াডের ইঞ্জুরি নিয়ে অনেক সমস্যা ছিল, চাইলেও হয়তো অতটা রোটেট করতে পারেননি। আমি এখানে রিয়াল মাদ্রিদের টেকনিক্যাল স্টাফদের মধ্যে একজনের কথা বলতে চাই। রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পারবো যে মানে কোচ এবং অ্যাসিস্ট্যান্ট কোচ দুজনই হচ্ছেন আনচেলত্তি, কার্লো আনচেলত্তি আর ডেভিড আনচেলত্তি তার ছেলে। তার পরবর্তীতে পরে যে মানুষটার নাম ফ্রান্সিসকো মাউরি, তিনি হচ্ছেন একজন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কোচ। সো এই ফ্রান্সিসকো মাউরি কিছুদিন আগে একটা একটা আলোচনায় বসেছিলেন, আমরা ম্যানেজিং মাদ্রিদ যে ওয়েবসাইটটা আছে আমরা হয়তো অনেকে ফলো করি তাদের সাথে, সেখানে তার কাছ থেকে আমি একটা পডকাস্টে শুনছিলাম যে যেটা জানা গেছে যে আনচেলত্তির এই বর্তমান তার যে কোচিং স্টাফ আছে তারা বেসিক্যালি নিজেদের মতো করে প্লেয়ারদের ফিটনেসের এবং পারফরমেন্সের একটা নতুন মেট্রিক, একটা নতুন অ্যালগোরিদম বের করেছেন, এবং প্রত্যেকটা প্লেয়ারের প্রতি ম্যাচের পারফরমেন্স এই মেট্রিকটার বেসিসে হচ্ছে অ্যানালাইজ করা হয়, এবং এই মেট্রিকের বেসিসে প্রত্যেকটা সাবস্টিটিউশন করা হয়, একটা প্লেয়ার কতটুকু ফ্যাটিকড আছে। এটা হয়তো মানে একেবারে দূর থেকে বসে আমাদের জন্য বোঝা একটু ডিফিকাল্ট, আমিও প্রথম অবাক হয়েছি যে লাইক রিয়েল টাইমে কোনো ডিভাইস ইউজ না করে এটা কিভাবে মেজার করা হচ্ছে, বাট এটার পেছনে আসলে যথেষ্ট পরিমাণ রিসার্চ গিয়েছে। ওই রিসার্চের বেসিসে আনচেলত্তির এই ফ্রান্সিসকো মাউরি এবং আনচেলত্তি মিলে তারা এই জিনিসগুলো ঠিক করেন যে প্রত্যেক ম্যাচে কোন প্লেয়ারের ফ্যাটিক লেভেল কেমন আছেন এবং কারা কারা খেলবেন। সো এই জিনিসগুলো আনচেলত্তির মতো একজন বর্ষিয়ান কোচের কাছ থেকে দেখাটা ইটস রিফ্রেশিং, ইটস গুড টু সি যে আসলে ওল্ড স্কুল যে কোচেরা আছেন তারাও মডার্ন টেকনোলজির সাথে যতটুকু সম্ভব তারা ইন্টিগ্রেট করার চেষ্টা করছেন। রিয়াল মাদ্রিদে হ্যাঁ অবশ্যই হয়তো রেডবুলস লাইপজিগ বা আরবি লাইপজিগ বা বায়ার্ন মিউনিক কিংবা ম্যান সিটি লিভারপুল এদের মতো বা প্রিমিয়ার লিগের অন্য যে কোনো ক্লাবের মতো ডেটার এত বিশাল ব্যবহার নেই, বাট স্টিল আনচেলত্তি মডার্ন টুলস মডার্ন টেকনোলজি ব্যবহার করে যে এই ডিসিশনগুলো নিতে পারছেন এবং তার রোটেশন পলিসি ইম্প্রুভ করতে পারছেন এটা দেখে আমার ভালো লাগছে।
এবং এই জায়গায় জাস্ট আমি একটা জিনিস অ্যাড করব, এবার সিজনে আমাদের কিন্তু ম্যাক্সিমাম না প্রায় নাই মোর দেন 80% গোল কিন্তু এসেছে সেকেন্ড হাফ থেকে, মানে প্লেয়ারদের এবার ফিটনেস লেভেল কিন্তু আলাদাভাবে প্রেস করার একটা জায়গা আছে, এবং দেখা গেছে যে প্রত্যেকটা সাবস্টিটিউশনও কিন্তু খুব খুব এফেক্টিভ হচ্ছে। এটা কিন্তু রিয়াল মাদ্রিদে খুব বেশি আমরা আগে দেখতাম না, কিংবা আনচেলত্তি রিয়াল মাদ্রিদের আগে স্টিন্টের কথা যদি আমরা চিন্তা করি ক্ষেত্রে আমরা দেখতাম না। তো যেটা আমরা বলছিলাম যে ডেটা ড্রিভেন ফুটবলিং ডিসিশন কিংবা ফ্যাক্ট ড্রিভেন ডিসিশন গুলো আসলে রিয়াল মাদ্রিদে যে শুরু হয়েছে এই কালচারটা, এটা আসলে বেশ ভালো একটা বিষয় এবং এটা রেজাল্ট হয়তো আমরা সামনে দেখতে পারবো। সো আনচেলত্তি রোটেশন করে না কিংবা রোটেশনে সে দুর্বল, এটা থেকে মনে হয় আনচেলত্তির এই স্টিমটে আমরা একটা বেশ ভালো ডিফারেন্স দেখতে পারবো, হয়তো এটা আমাদের আশা থাকবে। আমি সাকিফের কাছে চলে আসব। সাকিফ, আজকের ম্যাচে বেনজেমা ভিনিসিয়াস আনডিসপিউটেড স্টার্টার রিয়াল মাদ্রিদের জন্য, এটা নিয়ে আসলে কোনো মনে হয় কোনো ডিবেট কি কোনো কোশ্চেন রাখার প্রয়োজন নাই। আমরা মনে হয় থার্ড পার্সনটা হিসাবে যেহেতু প্রাঙ্গন ভাই আছে আমি বলবো বেলজিয়ান প্লেয়ারটাকে আমরা চিন্তা করতাম, কিন্তু বেলজিয়ান প্লেয়ারটা লাস্ট দুই ম্যাচে তাকে দেখা যাচ্ছে না। তো লাস্ট ম্যাচে খুবই কি বলবো সারপ্রাইজিংলি অ্যাসেন্সিও একটা হ্যাট্রিক করেছে এবং ওয়েল ডিজার্ভ হ্যাট্রিক, হি ওয়াজ ফ্যাবুলাস, এটা নিয়ে আসলে কোনো কোয়েশ্চেন নাই। সেকেন্ডলি রড্রিগো কিন্তু বেশ ভালো অ্যাটিটিউড শো করতেছে ওভারঅল, দাম যদি আমরা চিন্তা করি মাঠে ইন্টারের সাথে ম্যাচটা বলি কিংবা আগের ম্যাচটা বলি, সে একটা খুব ভালো অ্যাসিস্ট থেকে বঞ্চিত হয়েছে লালিকার অসাধারণ রেফারিং এর জন্য। তো আমাদের যেই রিসোর্স গুলো এখন হাতে রয়েছে, গিভেন দ্যাট বেল হচ্ছে একটা ডেড উড বর্তমানে, সেই তুলনায় চিন্তা করলে আজকের এই যে টপ, মানে আমরা তো থ্রি ম্যান এর কথা চিন্তা করি বাট আজকে মনে হয় একটা ফোর ম্যান একটা অ্যাটাক আমরা দেখতে পাচ্ছি। তো ডু ইউ থিঙ্ক যে এইটা আজকের ম্যাচের জন্য রিয়াল মাদ্রিদের বেস্ট অপশন, আর এইটা আসলে এইরকম একটা সেট আপ আমাদের আসলে কিভাবে ইউটিলাইজ করা উচিত, মানে হোয়াট ডু ইউ থিঙ্ক?
আসলে বেনজেমা আর ভিনিসিয়াসের যে ডুওটা এখন, মানে বলতে গেলে এটার উপরে কোনো আর ডুও আমি দেখি না ওয়ার্ল্ড ফুটবলে, মানে এই দুজন যেভাবে স্টার্ট করছে এই সিজন, সো মানে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেই হয়। পাশাপাশি রড্রিগো লাস্ট ম্যাচে যে কয়েকটা স্প্রিন্ট নিয়েছিল রাইট উইং থেকে, যেগুলা থেকে গোল আসার চান্স অনেকবারই আসছিল তো আমরা কাজে লাগাইতে পারিনি। আর একটা যেটা আপনি বললেন যে রেফারিং এর কারণে গোল মিস হয়েছে, সো আই থিঙ্ক রড্রিগো আর ভিনিসিয়াসের যে পেস, আমরা দুইটা ফ্ল্যাঙ্কে এই জিনিসটা খুব ভালোভাবে কাজে লাগাতে পারতেছি। আর অ্যাসেন্সিওর কথা বললে, অ্যাসেন্সিও আই থিঙ্ক তাকে যে মিডলে যে খেলানো হচ্ছে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে, এই জায়গাটায় সে তার ওই অনেকটা হচ্ছে মেসি টাইপের রোলটা সে পাচ্ছে, ফ্রি রোল, যে সে যেখানে ইচ্ছা সেখানে খেলতে পারতেছে। তো এই ক্ষেত্রে আই থিঙ্ক তার ওই ওই জায়গাটায় সে তার ইয়েগুলোকে কাজে লাগাতে পারতেছে। প্লাস হচ্ছে সে যে গোলগুলো পাইছে ম্যাক্সিমাম জায়গায় দেখা গেছে যে মিডফিল্ড থেকে সে বক্সে একদম জায়গা মতো সময় মতো ঠিক জায়গায় পৌঁছা গেছিল, এর কারণে সে সুন্দর সুন্দর ফিনিশিং করতে পারছে। তো আরেকদিকে হ্যাজার্ডের কথা যদি বলতে চাই, হ্যাজার্ড আই থিঙ্ক বর্তমানে মাদ্রিদের যে অ্যাটাকটা, এই অ্যাটাকের সাথে হ্যাজার্ডের খেলা ওইভাবে খুব মানে ভালোভাবে যাচ্ছে না উইঙ্গে। কারণ হ্যাজার্ড হচ্ছে উইঙ্গে আমাদের যে পেসটা দরকার, ভিনিসিয়াস যে পেসটা দিচ্ছে সেটা হ্যাজার্ড দিতে পারতেছে না। হ্যাজার্ড মোর লাইক অ্যাসেন্সিওর যে রোলটা খেলতেছে, এই রোলটা খুব হ্যাজার্ড খেলতে পারে। তো যেহেতু হ্যাজার্ডের থেকে এখন অ্যাসেন্সিও ভালো ফর্মে আছে, অ্যাসেন্সিও লাস্ট ম্যাচে হ্যাট্রিক করছে, সো সেদিক থেকে অ্যাসেন্সিওকে আরেকটা সুযোগ দিয়েছে আনচেলত্তি। দেখা যাক সে এই ম্যাচে কি করতে পারে, এরপরে হ্যাজার্ড কতটা কি করতে পারে এটা দেখা যাবে সেকেন্ড হাফে। সো আর লাইন আপের ক্ষেত্রে যেটা বলতে হয় যে এই লাইন আপটা তো অনেক বেশি সারপ্রাইজিং, আর হচ্ছে মানে 4-3-3 যদি হতো আগের ম্যাচের মতো তাহলে হচ্ছে আমরা দেখতে পারতাম যে ওই অ্যাসেন্সিও, ভিনিসিয়াস আর হচ্ছে রড্রিগো এদেরকে উইথ বেনজেমা আমরা কিভাবে ইউজ করতে পারি। সো এই ম্যাচটাতে যেহেতু আমরা ডিফারেন্ট একটা প্রচে আসতেছি, সো এখন ফার্স্ট হাফটা দেখলে বোঝা যাবে যে আসলে কিভাবে যাচ্ছে।
ওকে, সো আমি একটু যেহেতু অ্যাসেন্সিওকে নিয়ে আসলে ডিসকাশনটা শুরু হয়ে গেছে, আমি একটু একটু এক্সটেন্ড করব মেহেদী ভাইয়ের কাছে। সেটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদে আসলে যে কয়টা প্লেয়ারকে আমরা এখন আসলে লায়াবিলিটি হিসেবে ধরি, যে খুব বেশি কন্ট্রিবিউট করছে না কিন্তু কন্ট্রাক্ট থাকার জন্য, কিংবা তাদের অন্য ক্লাবে যাওয়ার খুব একটা ইচ্ছা নাই কিংবা অফার নাই দেখে রিয়াল মাদ্রিদ একটা লম্বা সময় ধরে তারা হয়তো সামনে খেলবে কিংবা এখন পর্যন্ত খেলছে, সো এইগুলো প্লেয়ার চিন্তা করলে বেল, মার্সেলো, ইসকো কিংবা অ্যাসেন্সিওর নাম আমাদের কাছে চলে আসতো। তো এই জায়গা থেকে সারপ্রাইজিংলি লাস্টের ম্যাচে কিংবা এই সিজনটা পুরোটা বলবো না, লাস্টের ম্যাচে দুজন প্লেয়ার কিন্তু বেশ ভালো খেলেছে। অ্যাসেন্সিও তো হ্যাট্রিকই করলো, বেশ ভালো একটা পারফরমেন্স সে দিয়েছে। অন্যদিকে ইসকোর যে ক্যামিওটা ছিল সেটাও কিন্তু বেশ প্রেসওয়ার্থী একটা ক্যামিও ছিল। সে গোলটা বাদেও তার মাঠের মুভমেন্ট কিংবা প্রেস রেসিস্টিং, তার যেই ন্যাচারাল যেই বিউটিটা আছে তার খেলার মধ্যে, এই জিনিসগুলোও কিন্তু দেখা গিয়েছে। সো বাট আমি এটাও বলবো যে দুইটা প্লেয়ার কিন্তু ডিফারেন্ট, মানে ইসকো মেবি 29 আর অ্যাসেন্সিও 25, সো তাদের আসলে এখন কন্ট্রিবিউট করার জায়গাটাও হয়তো সেম নাই। তো দুজনকে যদি আমি চিন্তা করি, মানে আপনার কি মনে হয় যে এই সিজনে এদেরকে ইম্প্যাক্টটা আসলে কতটা বেশি ইউটিলাইজ করতে পারবে আনচেলত্তি, এবং ভবিষ্যতে আসলে এই দুজন প্লেয়ারকে নিয়ে রিয়াল মাদ্রিদের কি চিন্তা করা উচিত? ডু ইউ সি এনি প্লেস ফর ইসকো? কারণ আই থিঙ্ক অ্যাসেন্সিও, আনচেলত্তি হোক কিংবা নেক্সট কোনো কোচ হোক, সবার প্ল্যানই হয়তো থাকবে যদি সে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে সার্ভাইভ করে যেতে পারে। বাট স্টিল এই দুজন প্লেয়ারকে নিয়ে আপনার মানে এই সিজনের প্রেক্ষাপটে কিংবা তাদের যদি পারফরমেন্স ইভালুয়েট করেন, আপনার এইখান থেকে আপনার দৃষ্টিভঙ্গি কি হবে?
শিওর, আমি প্রথমে অ্যাসেন্সিওকে দিয়ে শুরু করি। অ্যাসেন্সিওর বিষয়টা যেটা, যেমন ও কিন্তু এখন আর লাইক ইয়াং প্লেয়ার না, যেমন ও কিন্তু রিয়াল মাদ্রিদে খেলে ফেলেছে, প্রায় 5-6 সিজন খেলে ফেলেছে। সো ওর বয়স 25, হিজ ইন বলা যায় হি ইজ ইন ইস কাইন্ড অফ ইন ইস ফিজিক্যাল প্রাইম। তো এর মধ্যে ওর একটা ACL ইঞ্জুরি গিয়েছে, বাট স্টিল ওর কাছ থেকে আমরা ডেভেলপমেন্ট কার্ভটা ওর শুরুতে যেমন ছিল, ওই কার্ভটা কিন্তু একসময় অনেক নিচে নেমে গিয়েছে। এখন প্রবাবলি ইটস এ ফ্ল্যাট লাইন অর এ ডিক্লাইনিং লাইন, ইভেন নট এন আপওয়ার্ড কার্ভ। সো এখন স্টিল আনচেলত্তি বলতেছি, অ্যাসেন্সিওর কাছ থেকে হয়তো রিয়াল মাদ্রিদের কিছু পাওয়ার আছে, ইন এ সেন্স সেই যে মায়োর্কার সাথে যে ধরনের পারফরমেন্স দেখিয়েছে, এই ধরনের পারফরমেন্স যদি সে সিজনের বাকি যে ম্যাচগুলায় খেলতে পারবে, নট আমি বলছি না যে প্রথম যে হ্যাট্রিক করতে হবে, যে ম্যাচগুলায় খেলতে পারবে সেই ম্যাচগুলোর 50% ম্যাচেও যদি এই ধরনের পারফরমেন্স দেখাতে পারে ওভারঅল ইম্প্যাক্টের দিক থেকে, তাহলে আই উড সে যে তার দৃষ্টিকোণ থেকে এই সিজনটা রিয়াল মাদ্রিদের জন্য সাকসেসফুল দুইটা কারণে। একটা কারণে হচ্ছে পরবর্তী সিজনেও যদি কোচ তাকে নিয়ে প্ল্যান করতে চায়, তার এই সিজনের ভালো পারফরমেন্সের বেসিসে হয়তো সেটার জায়গা থাকবে। আর যদি পরবর্তী সিজনে কোচ প্ল্যান নাও করতে যায়, তখন তার একটা ভালো মার্কেট ভ্যালু থাকবে। আমরা জানি কোভিডের কারণে আমাদের জন্য অন্য ক্লাবগুলোর সাথে ফাইট করাটা কত ডিফিকাল্ট, তাদের এক এমবাপের জন্য বিট করার জন্য রামোসকে ছেড়ে দিতে হয়েছে, ভারানিকে বেচে দিতে হয়েছে, ওডেগার্ডকে বিক্রি করে দিতে হয়েছে, মানে অনেক মানে মোটামুটি আমাদের অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে ফান্ড জেনারেট করার জন্য। তো সেক্ষেত্রে একটা প্লেয়ার যদি এই ধরনের ফর্মে থাকে, সে যদি ক্লাবের ভবিষ্যৎ 4-5 বছরের পরিকল্পনায় নাও থাকে, তার জন্য একটা ভালো ফি অন্তত জেনারেট করা পসিবল। যেমন এই মৌসুমে আমরা কিছুদিন আগে দেখেছি যে আনচেলত্তির এজেন্ট বলছিল যে তার জন্য বিভিন্ন জায়গা থেকে অফার এসেছে, তার মধ্যে দুইটা অফার ছিল লোন ডিল। সো এই লোন ডিল গুলো কিন্তু লাইক বেসিক্যালি স্কোয়াড থেকে জায়গা খালি করে, বাট রিয়াল মাদ্রিদের দিন শেষে তেমন মানে এই প্লেয়ার গুলো খুব বেশি স্যালারি পায় না, যেটা সেভ করে রিয়াল মাদ্রিদ লাইক অনেক বড় বড় আমরা হাতি ঘোড়া মারতে পারবো জিনিসটা এরকম। সো আসেন্সিওর ক্ষেত্রে ব্যাপারটা একই, মানে হি ইজ নট এ প্রায়োরিটি ফর দ্য ক্লাব রাইট নাও। ভিনিসিয়াস যেরকম একটা প্রায়োরিটি, যে ভিনিসিয়াসের উপর বেস করে হয়তো একটা প্রজেক্ট দাঁড় করানো যায় বা রড্রিগোকে সেই প্রজেক্ট ইন্টিগ্রেট করা যায়, আসেন্সিও এক সময় সেরকম ছিল 2017-18 সালের দিকে বা 19 সালেও সে ওইরকম একটা প্রসপেক্ট ছিল যে তার উপর বেস করে হয়তো একটা প্রসপেক্ট আমরা ভবিষ্যতে তৈরি করতে পারবো, বাট হি ইজ নো লঙ্গার দ্যাট প্লেয়ার। বাট লিমিটেড ক্যাপাসিটিতে যদি টিমকে সার্ভ করতে পারে সেটাও ভালো, এবং টিমকে সার্ভ করার কারণে যদি তার সে যদি ভবিষ্যতে প্ল্যানে না থাকে তার জন্য একটা মার্কেট ভ্যালু জেনারেট করতে পারলেও ভালো। ইসকোর ক্ষেত্রে ব্যাপারটা আর একটু ডিফিকাল্ট, কারণ ইসকোর আরো সময় পার হয়ে গেছে, ওরও আসলে লাইক এখন মানে নতুন করে ডেভেলপ করার কিছু নাই। আই বিলিভ যে হি ইজ পাস্ট হিজ প্রাইম। ইসকোর আগামী মৌসুমে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, আমার মনে হয় না রিয়াল মাদ্রিদের কোনো আগ্রহ আছে তার কন্ট্রাক্টটা রিনিউ করার। সো এর মধ্যে আমাদের টিমে তো লাইক ইঞ্জুরি সমস্যা লেগেই থাকবে, কামাভিঙ্গা দলে আসা ইসকো আসলে মিডফিল্ডের পেকিং অর্ডার আর একটু নিচে নেমে গিয়েছে, বাট স্টিল আমার মনে হয় আমাদের লিঙ্গারিং ইঞ্জুরি ইস্যুসগুলোর কারণে সে কিছু সময় পাবে খেলার, এবং যে সময়টা পাবে সেই সময়টা যদি এই যে লিমিটেড ক্যামিওগুলোতে সে তার স্বভাবসুলভ খেলা যেটা যেটা খেলতে পারছে সেটা যদি খেলে টিমটা এই সিজন শেষে উপকৃত হবে। বাট আমার মনে হয় না রিয়াল মাদ্রিদের ফিউচার প্ল্যানে সে আছে বা তার কন্ট্রাক্ট রিনিউ করা হবে।
রাইট, মানে আমি আসলে এই জায়গাটা থেকে পুরোপুরি এগ্রি করব, মানে এসেন্সিওকে হয়তো আরেকটু চান্স দেওয়া যেতে পারে, কিংবা হচ্ছে এসেন্সিওর আসলে ওই সুযোগটা থাকবে, কিংবা রিয়াল মাদ্রিদও আসলে ওই অতটুকু অপেক্ষা করবে। বাট ফর মি অর ফর আই থিঙ্ক ফর এভরিওয়ান, ইসকোস টেনিওর এট রিয়াল মাদ্রিদ শুড বি ওভার। মানে এখন আসলে তাকে অনেক চান্স দেওয়া হয়েছে, এবং সবচেয়ে ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়, রোনালদো চলে যাওয়ার পরে ইসকো এবং বেলি দুজনের প্লেয়ারের ফ্লারিশ করার অনেক অপরচুনিটি ছিল, এবং আসলে আমরা তাদের দিকে তাকিয়েছিলাম যে তারাই রিয়াল মাদ্রিদকে সামনে নিয়ে যাবে। দ্য গাই ওয়াজ নট বেনজেমা অ্যাকচুয়ালি, রাদার বেনজেমার ব্যাপারে আমরা অনেক বেশি স্কেপটিক ছিলাম, বাট সারপ্রাইজিংলি এটা পুরো আদার ওয়ে অ্যারাউন্ড হয়ে গেছে। বেনজেমা স্টেপড আপ লাইক আ কিং, মানে বার্সেলোনা কোনোদিন তার ট্রানজিশন থেকে বের হয়ে যেতে পারবে না, বিকজ দেয়ার ইজ নো ওয়ান লাইক বেনজেমা ইন বার্সেলোনা, বাট উই হ্যাড আ বেনজেমা, দ্যাটস ওয়াই আমরা হয়তো ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারছি, একটা লিগও জিতে ফেলছি। সো দ্যাটস দ্য ডিফারেন্স। আমি খুবই বেনজেমা নিয়ে কথা বলতে আগ্রহী, বাট মেবি আজকের এপিসোডে বেনজেমাকে নিয়ে কথা বলে শেষ হবে না, উই শুড অ্যারেঞ্জ আ স্পেশাল এপিসোড যেখানে আসলে মানে আমাদের কথা বলা উচিত বেনজেমাকে নিয়ে। কারণ আমি এই জাস্ট একটা রিমাইন্ডার দিই, আমি হচ্ছে এই পডকাস্টের এই সিজনের প্রথমে বলছিলাম যে এখনো না কেন জানি বেনজেমাকে আমরা ওই লেজেন্ডদের কাতারে ধরছি না, বাট সে আমার মনে হয় দিস ইজ দ্য টাইম উই শুড রেকগনাইজ হিম, যে সে আসলে রিয়াল মাদ্রিদের জন্য অনেক বড় একটা লেজেন্ড হয়ে গেছে। যাই হোক, ওইটা নিয়ে আমি পরে কথা বলবো। সাকিফের কাছে চলে আসি, যে এই সিজনে যতটাই আমরা অ্যাটাক নিয়ে কথা বলি কিংবা হচ্ছে মিডফিল্ডের হঠাৎ করে ডেপথ বেড়ে যাওয়া, কারণ আসলে কামাভিঙ্গাকে কেনা মানে হচ্ছে তিনটা মিডফিল্ডার একসাথে কেনা আমার কাছে মনে হয়। সো মিডফিল্ড নিয়ে একটা ডিফারেন্ট ডিসকাশন করবো, বাট সমস্যাটা হচ্ছে আমাদের ডিফেন্স, মানে এত কনফিউজিং, এত লিডারলেস একটা ডিফেন্স, এবং হচ্ছে অদ্ভুত অদ্ভুত ব্যাকপাস এবং জঘন্য কমিউনিকেশনে ভরা একটা ডিফেন্স। মানে আমি আসলে বেশ রুডলি বলার চেষ্টা করব যে আমি আসলে রিয়াল মাদ্রিদের এত উইক ডিফেন্স কখনো দেখি নাই। আমরা খুব উইক টিমের সাথে খেলতেছি যারা আসলে ওই থ্রেডটা জেনারেট করতে পারতেছে না, আর আমাদের অ্যাটাক এত ব্যস্ত থাকে যে ওরা আসলে অপোজিশনকে খুব একটা টাইম দিচ্ছে না। বাট ইফ ইউ থিঙ্ক ইন ইউসিএল, ইফ ইউ থিঙ্ক টিমস লাইক বায়ার্ন মিউনিখ অর চেলসি, আমরা কিন্তু একদম ধসে যেতে পারি। তো মানে আমি তো সাকিবের কাছে জিজ্ঞেস করতে পারবো, করতে চাই যে লাস্ট কয়েকটা ম্যাচ দেখে তোমার কি মনে হয়েছে যে আসলে প্রবলেমটা কোন জায়গায়? কারণ এই ডিফেন্সটা মানে মিলিতাও এবং নাচো কিন্তু আমাদের গত সিজনের সবচেয়ে ক্রুশাল মোমেন্টগুলোতে ম্যাসিভলি সার্ভ করে গেছে। আমরা ফেব্রুয়ারির পর এখন পর্যন্ত কোনো লিগে ম্যাচ হারি নাই, দ্যাটস আ ফ্যাক্ট, এবং এটা কিন্তু আসলে একটা প্রেজওয়ার্থি ফ্যাক্ট আমাদের জন্য, এবং এটার ম্যাক্সিমাম টাইমটা জুড়ে কিন্তু এই মিলিতাও আর নাচোই খেলছে, অন্য কিন্তু কেউ ছিল না। তো হঠাৎ করে ওরা মানে ওরা কেন এরকম খেলা শুরু করলো, এবং আসলে কোন জায়গায় গ্যাপটা, গ্যাপটা কি আসলে এদের অ্যাবিলিটিতে নাকি আসলে এদের কোনো লিডারশিপ কিংবা কমিউনিকেশনে গ্যাপ হচ্ছে? এবং আরেকটা কোয়েশ্চেন যেটা করব সেটা হচ্ছে যে এই ডিফেন্সটা নিয়েও দেখা যাচ্ছে বেশ রকমের এক্সপেরিমেন্ট করে যাচ্ছে অ্যাঞ্চেলোত্তি। মানে নাচো মনে হয় এ পর্যন্ত তিনটা পজিশনে খেলে ফেলছে, সে দুইটা উইংব্যাকে খেলছে আবার সিবিতেও খেলছে, আলাবাও সিম। তো মানে হোয়াট ডু থিঙ্ক, মানে আসলে এখানে কোন জায়গায় সেই ছন্দটা রিয়াল মাদ্রিদ পাচ্ছে না ডিফেন্সের ক্ষেত্রে, এবং অ্যাঞ্চেলোত্তি আসলে কোন মিস্টেক গুলো করছে?
আসলে আমরা ডিফেন্সে আমাদের সব থেকে বড় লিডার যে আমাদের ক্যাপ্টেন সার্জিও র‍্যামোসকে ফ্রিতে ছেড়ে দিতে হয়েছে, রাফায়েল ভারানকে আমরা ছেড়ে দিছি, আমরা সেল করছি। সো আমাদের যে লাস্ট সিজনে থার্ড চয়েস ফোর্থ চয়েস যে সিবি ডুও ছিল, তারা হচ্ছে আমাদের এবার মেইন চয়েস। মানে তাদের ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। মাঝখান থেকে আমাদের নতুন ইনক্লুশন হয়েছে ডেভিড আলাবা। সো আলাবা আসার কারণে ডিফেন্সটা মানে আমাদের যতটা উইক হইতো আরো তার থেকে, মানে আমাদের ভাগ্য খুব ভালো যে আলাবাকে আমরা পাইছি, যে অতটা উইক আমাদেরকে হইতে হয়নি। আর আমাদের যেহেতু এখন আপাতত ডিফেন্সে আর মানে কোনো কিছু নাই, আমি যে কালকে হচ্ছে যখন স্কোয়াড দিল তখন বলছিলাম যে এটা যে আমাদের থার্ড চয়েস ফোর্থ চয়েস হচ্ছে এখন ফার্স্ট মানে মেইন সিবি ডুও, দেন হচ্ছে ক্যাস্টিয়ার থেকে একজন আসছে যে যাকে আমরা এলবিতে খেলাচ্ছি, রাইট ব্যাকে খেলানোর মতো কারবাহাল নাই, আমরা ওই করে উল্টে আমরা হচ্ছে নাচোকে খেলাচ্ছি অথবা হচ্ছে লুকাস বাস্কেসকে দিয়েই আমরা ওই জায়গাটা মানে কোন রকম ঠেকা সারতেছি। তারপর হচ্ছে আরেকজন যে আছে যাকে আমরা মানে বলতে গেলে গণনাই ধরা যায় না। তো সো এখন আমাদের ডিফেন্সে আমাদের প্লেয়ার যে লাগবে এটা এখন মাস্ট। সো নেক্সট সিজনে আমরা একজন ডিফেন্ডারকে আমরা আমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে, তাছাড়া আমাদের কিছু করার নেই। আর এই সিজনে আসলে এখন অ্যাঞ্চেলোত্তি যেহেতু সার্জিও র‍্যামোস আর রাফায়েল ভারান আমাদের মেইন ডুও ছিল, সো তারা দুজনই নাই এখন, মানে হঠাৎ করে আমাদেরকে নতুন একটা ডিফেন্সিভ লাইন সাজাতে হচ্ছে। সো এখানে আমরা কাকে লিডার বানাবো, কাকে ডিফেন্সিভ ডুও বানাবো, আলাবা মিলিটাও নাকি আলাবা নাচো বেটার হবে, নাকি নাচো মিলিটাও আর আলাবাকে লেফট ব্যাকে খেলাবো, সো সবগুলা মিলাই আর কি। এখন পর্যন্ত অ্যাঞ্চেলোত্তি যেহেতু প্রথম কয়েকটা ম্যাচ আমরা ছয়টা ম্যাচ খেলছি, সো এখন ওই এক্সপেরিমেন্টটা আসলে চালাতেই হবে, তাছাড়া আসলে কিছু করার নেই। আমরা আসলে মানে পারফেক্টলি ওই যে ডিফেন্স লাইন আপটা সাজাবো এটা আমাদের আসলে করার কোনো সুযোগ পাচ্ছি না আমরা। আর এই কারণেই আমরা হচ্ছে ডিফেন্সিভ দিকে যে মনোযোগটা দিব এটা আমাদের দেওয়ার কোনো সুযোগ নেই, যার কারণে আমরা অ্যাঞ্চেলোত্তি এটাকে বেশি ফোকাস করতেছে।
ওকে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটা জিনিস আমার পার্সোনাল মতামত আর কি, যেটা আমি রিয়াল মাদ্রিদের ডিফেন্সের খেলা স্পেশালি হচ্ছে লেভান্তের সাথে যে ম্যাচটাতে আমরা তিনটা গোল কনসিড করছি, তিনটা গোলের একটা গোলও দেখে আমার মনে হয় নাই যে নাচো আর মিলিতাও এই গোলগুলো খাওয়ার মতো ডিফেন্ডার, ঠিক আছে? মানে ওদের আসলে অ্যাবিলিটিতে প্রবলেমটা আমার কাছে মনে হয়নি, রেদার আমার কাছে মনে হচ্ছে যে আমাদের লিডারশিপ কিংবা কমিউনিকেশন একটা বিশাল সমস্যা হচ্ছে, যে এই যে লাইনটাকে কন্ট্রোল করা, এইখানে আমি একটু দায় দিব ক্যাসেমিরোকে, কারণ সেইখানে হয়তো তার একটা রোল ছিল, কিন্তু ক্যাসেমিরো কিন্তু আসলে সেই সিডিএম থেকে তার সে রোলটা সে মোটামুটি পালন করতে কিছুটা হলেও ব্যর্থ। এবং আপনি যদি দেখেন যে লাস্টের দিকে কিছু ম্যাচে ক্যাসেমিরো খুব কি বলবো দৃষ্টিকটু টাইপের কিছু ব্যাকপাস খেলেছে, যেগুলো থেকে কিন্তু হচ্ছে প্লেয়ার অপোজিশনের প্লেয়াররা বল পেয়ে তারা খুব ইজিলি অ্যাটাকে চলে যেতে পেরেছে। তো এই জিনিসগুলো নিয়ে আসলে আমাদের চিন্তা করা উচিত, আসলে এই কমিউনিকেশনগুলো কীভাবে ভালো করা যায়, কিংবা অ্যাঞ্চেলোত্তি আসলে কীভাবে একটা স্টেবল ডিফেন্স তৈরি করতে পারে। আমি আসলে ডিফেন্সের আলোচনাতে একটু এক্সটেন্ড করবো মেহেদি ভাইয়ের কাছে। রাইট ব্যাক পজিশনে আসলে আমাদের একটা ঘাটতি খুব চোখে পড়ছে। কারবাহাল স্টার্টেড ওয়েল, যদিও খুব শেকি ছিল, বাট অ্যাটলিস্ট একটা গোল দিয়ে ম্যাচ জিতেছে, সো আমি কিছুটা ক্রেডিট তাকে দিব। বাট এখন আপনার যেই রিসোর্স আমাদের হাতে আছে, মানে এটা সত্য যে আমাদের রিইনফোর্সমেন্ট দরকার, কিন্তু এটাও সত্য যে আমরা কোনো একটা স্টেবল ডিফেন্স লাইন পাচ্ছি না। বাট আমাদের যা প্লেয়ার এখন হাতে আছে সেই অনুযায়ী যদি আমরা একটা ডিফেন্সের কথা চিন্তা করতে চাই, কিংবা লাইক আমরা যদি মনে করি যে এটাই বেস্ট অপশন এখন, সেই ক্ষেত্রে আপনি বলবেন যে আসলে কোন সিবি ডুওটা আমাদের ইউজ করা উচিত, কিংবা উইংব্যাকে আসলে কাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত আমাদের?
সিবি ডুও হিসাবে আমার পছন্দ এই মুহূর্তে আলাবা এবং মিলিটাওই, এবং নাচোকে লাইক আমি ইউটিলিটি প্লেয়ার হিসেবে নাচোকে আমি এই মুহূর্তে প্রবাবলি একাদশের বাইরে রাখবো, মিগেলকে লেফট ব্যাকে খেলাবো, এবং রাইট ব্যাকে তো আসলে আমাদের রাইট ব্যাক নাই, সো রাইট ব্যাকে নাচো যদি একাদশের বাইরে না থাকে, নাচো রাইট ব্যাকে খেলতে পারে টু প্রোভাইড মোর ডিফেন্সিভ সেফটি, অথবা আজকে আমরা হয়তো আজকের ম্যাচটা দেখতে হবে যে ভালভার্ডে কেমন করে, এটা একটা সলিউশন হতে পারে। সে কিন্তু জীবনে কোনোদিন আগে রাইট ব্যাকে খেলে নাই, কিন্তু জিদান যখন থাকে অ্যানফিল্ডে লিভারপুলের সাথে রাইট ব্যাকে নামিয়ে দিল, হি লাইক প্লেড লাইক হি ইজ বিন প্লেইং এট রাইট ব্যাক ফর 15 ইয়ার্স এরকম। সো ভালভার্ডে খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে, তার ওই ব্যাপারটা আছে, হয়তো তাকে মেকশিফট রাইট ব্যাক হিসেবে খেলানো পসিবল। তবে রাইট ব্যাকে আমাদের সলিউশন সবচেয়ে বড় যেটা দরকার, আমাদের একটা রাইট ব্যাক কিনতে হবে, মানে মানে রাইট ব্যাক না এরকম প্লেয়ারদেরকে দিয়ে দিনের পর দিন বছরের পর বছর একটা টপ 5 লিগের ক্লাব এইভাবে চলতে পারে না, ইটস হিলেরিয়াস, ইটস লাইক ইটস এ মিরেকেল যে রিয়াল মাদ্রিদ এইভাবে চলতেছে একটা মাত্র রাইট ব্যাক নিয়ে। সো আর আমি আরেকটা ব্যাপার একটু এক্সটেন্ড করতে চাই তোমার এবং সাকিবের কথাটা, সেটা হচ্ছে এই যে ডিফেন্সে আমাদের যে সমস্যা হচ্ছে, এখানে আমি স্ত্রীর সাথে একমত যে এবিলিটির থেকে ব্যাপারটা অনেকটা মেন্টাল, ব্যাপারটা অনেকটা সাইকোলজিক্যাল। যেমন আগে যখন মিলিটাও বা নাচো এরা দেখতো যে সের্জিও রামোস একের পর এক গোল লাইন ক্লিয়ারেন্স করতেছে, একদম শেষ মোমেন্টেও ট্যাকেল করা থেকে সে ভয় পাচ্ছে না, সে ট্যাকেল লাইক মানে বিজার বিজার জায়গায় ট্যাকেল করে বল রিকভার করে ফেলতেছে। রাফায়েল ভারানে ম্যান সিটির ওই দুই ম্যাচ বাদ দিলাম, এছাড়া কিন্তু ভারানের মানে মোটামুটি কনসিস্টেন্ট পারফর্মার ছিল ও, লাইক যখন ভালো খেলা শুরু করতো টানা ভালো খেলেই যেত, লাইক হি উড হার্ডলি পুট এ ফুট রং। সো ওই জিনিসগুলো দেখে কিন্তু ওই মিলিটাও নাচো ওরা যখন গত সিজনে দায়িত্বটা পেল তখন ওদের মাথায় অবভিয়াসলি ওই জিনিসটা ছিল যে আমাদের এই লেভেলটা ম্যাচ করতে হবে, দিস ইজ দ্য লেভেল রিয়াল মাদ্রিদ ডিমান্ডস এট ডিফেন্স, এই লেভেলটা ম্যাচ করার জন্য আমাদের যা যা করার দরকার আমরা ওইরকম জান লাগাই দিয়ে খেলবো। সো এই সিজনে তো কোনো লেভেলই নাই, এই সিজনে তো মিলিটাও আর নাচো নিজেরাই নিজেদের লেভেল, দ্যাট ইজ আনফর্চুনেটলি নট সো হাই এট সেন্টার ব্যাক। আলাবা সেন্টার ব্যাক না, যেমন এই যে আমি এখন বলছি আলাবাকে সেন্টার ব্যাকে দেখতে চাই, এটা বলছে আর ভালো সেন্টার ব্যাক নাই দেখে, না হলে আলাবা সবসময় রিয়াল মাদ্রিদের লেফট ব্যাকে খেলা উচিত, হিজ এ ওয়ান্ডারফুল লেফট ব্যাক। সো এই লিডারশিপের অভাবটা আসলে রিয়াল মাদ্রিদকে কতদিন ভোগাবে এটা খুবই একটা চিন্তার বিষয়। যেমন ভ্যালেন্সিয়ার সাথে ম্যাচে আমরা যে গোলটা খেয়েছি, ওই গোলটায় আমাদের যেখান থেকে ক্রসটা এসেছে ওই প্লেয়ারটাকে একটা প্লেয়ার প্রেস করে নাই, লুকাস ভাস্কেস বল মাথার উপরে লাইক স্লো বল আসছে সেটা মানে হি ইজ শেকিং, হি ইজ নট ইভেন লুকিং এট দ্য বল, ওর মাথায় বল লেগে হুগুদুরোর পায়ে বল চলে গেছে। অ্যান্ড মিলিটাও হি ইজ এ সেন্টার ব্যাক, হি ওয়াজ লাইক হ্যাঁ হ্যান্ডবলের জন্য হাত সেভ করে হচ্ছে ট্যাকেলে যাওয়া যায়, কারভাহাল প্রতি ম্যাচে এই ধরনের কিছু ট্যাকেলে যায়, হি ওয়াজ সেভিং হিজ হ্যান্ডস লাইক দিজ অ্যান্ড হি ওয়াজ জাস্ট লাইক স্ট্যান্ডিং দেয়ার। একটা সেন্টার ব্যাক যদি এই ধরনের মেন্টালিটি নিয়ে খেলে দেন ইটস ডিফিকাল্ট, সেন্টার ব্যাকদের ওয়ারিয়র ফাইটার মেন্টালিটি নিয়ে খেলতে হয়। নিকোলাস ওটামেন্ডি অনেক বড় সেন্টার ব্যাক না, বাট ও বলতো যে আমি শুধু দাঁড়িয়ে রাখি, মানে দাঁড়িয়ে রাখলে আমাকে একটু ইন্টিমিডিয়েটিং দেখা যায় স্ট্রাইকারদের সামনে, স্ট্রাইকারদেরকে যদি 1 সেকেন্ডের জন্য ইন্টিমিডিয়েট করা যায় আমি চেষ্টা করব সেটা যে কোনো উপায়ে ইন্টিমিডিয়েট করার। সো সেন্টার ব্যাকদের আসলে ফাইটার মেন্টালিটির হতে হয়। আমরা কিন্তু দেখেছি যেমন ভিনিসিয়াস যে একজন সাইকোলজিস্টের সাথে কাজ করার জন্য তার পারফরমেন্সের সরাসরি ইফেক্ট পড়ছে এই সিজনে, এটা কিন্তু লেখালেখিতে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। আই ডোন্ট নো ইফ রিয়াল মাদ্রিদের মিলিটাওয়ের ক্ষেত্রে এই ধরনের কাজ করা উচিত কিনা, কারণ মিলিটাওয়ের মেন্টালিটি বা সাইকোলজি আমার একটু শেকি মনে হয় অ্যাট টাইমস, দ্যাটস অল।
এক্স্যাক্টলি, জাস্ট আজকের ম্যাচটা নিয়ে একটু কথা শুরু করব। আজকে হচ্ছে ডেফিনেটলি ভিলারিয়ালের সাথে ফিক্সচার সবসময় বেশ ডিফিকাল্ট হয়। আমি আজকে জাস্ট আজকে তো বার্নাবুতে খেলা, রাইট?
হুম,
আমাদের জন্য কিছুটা একটু আমরা অ্যাডভান্টেজ প্লেসে রয়েছে, কারণ একে তো আমাদের হোম ম্যাচ, তারপর হচ্ছে আজকে জেরার্ড মোরেনো খেলবে না ভিলারিয়ালে, তো তারপরও হচ্ছে যে তাদের যে দল কিংবা তাদের সাথে আমাদের যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সেখান থেকে একটু থ্রেট রয়ে যায়। তবে অন্যদিকে ভিলারিয়াল যে খুব বেশি ছন্দে আছে ব্যাপারটা সেটা বলা যায় না, 5টা ম্যাচ খেলে মাত্র 1টা তারা জিতেছে, বাকি 4টা ড্র করেছে, আবার তারা UCL এর আটালান্টার সাথেও ড্র করেছে। উনাই এমেরি বেশ চাপেই আছে বলতে হয়, কারণ তারা আসলে লিগে অ্যাটলিস্ট সবসময় টপ 5 কিংবা 6 এ থাকে। তো এই অবস্থায় প্রাঙ্গণবার কাছে আসবো যে কি মনে হচ্ছে যে এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ আসলে কতটা ভোগাবে কিংবা কতটা ডিফিকাল্ট হবে এটা পুল অফ করা।
হ্যাঁ, একেবারে একেবারে লাইক অনেস্টলি ভিয়ারিয়াল খুব একটা ভালো অবস্থানে নেই এই মোমেন্টে। ওরা যেটা বললাম যে লিগের 5টা ম্যাচের 4টাই ড্র করেছে, এরপর আবার ওদের পরবর্তী ম্যাচটা ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চ্যাম্পিয়ন্স লিগে, সো ওই ম্যাচের জন্য কিছুটা কিছুটা এনার্জি রিজার্ভ করারও হয়তো তাদের প্রয়োজন আছে। তার উপর কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড আজকে হেরেছে, সো নেক্সট ম্যাচে কিন্তু লাইক জাস্ট দর্শকদের ব্যাকিং ফেরত আনার জন্য তাদেরকে ভিয়ারিয়াল এর সাথে একদম টপ ক্লাস একটা পারফরমেন্স দিতে হবে, এটাও কিন্তু এমরির মাথায় থাকবে। তো সবকিছু মিলিয়ে ভিয়ারিয়াল খুব একটা ভালো অবস্থানে নেই, কিন্তু সমস্যা যেটা মানে এরকম মোমেন্ট থেকে বের হওয়ার জন্য বার্নাবুতে একটা টপ ক্লাস পারফরমেন্স থেকে বেটার যে কোনো অপোনেন্ট টিমের কাজ জন্য আর কিছু হতে পারে না। সো এমেরি আবার এটাও জানে যে এখন যদি রিয়াল মাদ্রিদের সাথে একটা টপ ক্লাস পারফরমেন্স এখানে দিয়ে যদি একটা ড্র বা একটা জয় নিয়ে যদি এখান থেকে বের হওয়া যায়, তাহলে কিন্তু আবার এই যে ভিয়ারিয়ালের এখন যত ধরনের সমস্যা ওই সবগুলার থেকে তারা বের হয়ে আসতে পারবে, একটা প্রচন্ড রকমের একটা মরাল বুস্ট পাবে। তার উপর তাদের জেরার্ড মোরেনো তো ইঞ্জুরিতে আছে সেটা আমরা জানি, ইয়েরেমি পিনেও তাদের খুবই এক্সাইটিং একটা উইং প্রসপেক্ট, সেও কিন্তু ইঞ্জুরিতে ছিল বলে জানতাম কিন্তু এখন দেখা গেছে তাকে স্টার্ট করে দেওয়া হয়েছে। সো এটা আসলে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। সো ওভারঅল তাদের দল ভালো, দে হ্যাভ এ ব্যালেন্স স্কোয়াড। এমেরি ভিয়ারিয়ালে ফেরার পর আমার মনে হয় তার হোল ম্যানেজেরিয়াল ক্যারিয়ারে সবচেয়ে ভালো ট্যাকটিক্যাল কাজ সে এই ভিয়ারিয়াল স্টিন্টে করছে। সে আগে সেভিয়ার করছিল, পিএসজির করছিল, আর্সেনাল করছিল, ওই সব স্টিন্ট মিলে আমার মনে হয় ভিয়ারিয়ালে এসে সবচেয়ে ভালো কাজ করছে অ্যাটলিস্ট ট্যাকটিক্যালি। সো ট্যাকটিক্যালি রিয়াল মাদ্রিদের জন্য ম্যাচটা একেবারেই সহজ হবে না, ইয়েরেমি পিনিওর প্রথম একাদশে ঢোকাটা আসলে রিয়াল মাদ্রিদের জন্য কাজটা আরো ডিফিকাল্ট করলো। বাট রিয়াল মাদ্রিদের একাদশ দেখে বেসিক্যালি মনে হচ্ছে যে কার্লোর ওই ওইটাই যে জাস্ট আউট স্কোর দেম, গো স্কোর অ্যাজ মেনি গোলস অ্যাজ ইউ ক্যান, ওই নীতিতেই হয়তো আমরা এগিয়ে যাচ্ছি আর কি ম্যাচে।
আচ্ছা সাকিফ, আজকের ম্যাচে যেহেতু বোঝাই যাচ্ছে যে বেশ অ্যাটাকিং একটা অ্যাপ্রোচে আমরা নেমেছি, কারণ ডাবল পিভট খেলবো, এর মধ্যে একজন হচ্ছে আবার মদরিচ, তো সবকিছু মিলিয়ে যে চারজনের কথা আমরা বললাম যে আজকে তো আমরা ফ্রন্ট ফোর নিয়ে খেলছি, তো হু উইল বি দ্য ম্যান টু বি ওয়াচ আউট ফর, মানে কার খেলা আসলে আমরা সবচেয়ে বেশি আজকে মনোযোগ দিয়ে দেখবো, কিংবা কে সবচেয়ে বেশি গোল দিতে পারে, কিংবা আজকের শো রান করতে পারে বলে তোমার মনে হয়?
ওয়েল ডেফিনেটলি করিম বেনজেমা। বেনজেমা মানে কত ম্যাচে সে যে কতগুলো চান্স বের করে আনছে, প্লাস হচ্ছে দুটো গোল দিছে, তার মধ্যে সেকেন্ড গোলটাতে মানে কি বলবো, এটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস রিসিভ ফার্স্ট টাচ, মানে এরকম ফার্স্ট টাচ এর আগে অন্য কেউ করছে কিনা আমি কখনো দেখিনি কাউকে, যে পিঠের পিছন দিকে বল ছিল বাজে ফার্স্ট টাচ। আরেকজন যে ছিল সে আর কি ওটা ইয়ে করে দিল, ঠিক করে দিল যে না সে বেনজেমা নিজের ইচ্ছা করেই এটা করছে দেখে বোঝা যাচ্ছে। তো এরকম আউটস্ট্যান্ডিং একটা লেভেলে বেনজেমা এখনো খেলতেছে, তার হচ্ছে আই থিঙ্ক 6 ম্যাচে 8 গোল এন্ড 7 অ্যাসিস্ট। আর আরেকটা ইয়ে দেখলাম, স্ট্যাট দেখলাম যেখানে হচ্ছে বেনজেমার শট অন টার্গেট রেশিও হচ্ছে সব থেকে কম, মানে সে সব থেকে কম শট নিয়ে বেশি গোল দিছে, আই থিঙ্ক 21 আর 22 শট নিয়ে সে 8টা গোল দিছে। সো আজকের ম্যাচেও আমার মনে হয় ম্যান টু ওয়াচ বেনজেমাই হবে।
ওকে, মানে ডেফিনেটলি আমার কাছে এখন বেনজেমার ফার্স্ট টাচ আমার কাছে পুরো বার্কেম লেভেলের মনে হচ্ছে, যে এবং তার টাচ লাইনের খেলা সব সময় মানে আমরা জানতাম যে সে খুব ভালো
খেলে। গত হচ্ছে ট্রেনিং সেশনের একটা ফার্স্ট টাচের ভিডিও আর কি ভাইরাল হচ্ছিল, দেখছেন কি ওটা?
হ্যাঁ হ্যাঁ দেখছি ওটা। মানে দ্যাটস দা রেপ্লিকেশন অফ বার্কেম, বার্কেম এরকম একটা গোল আছে ইপিএল এ প্রায় হাইলাইট মানে গোলের কোলাবর ইয়ে গুলো দেখলে দেখা যায় ম্যাচ ওই গোলটা। তো যাই হোক, আমরা আসলে শেষের দিকে প্রায় চলে এসেছি আজকে, আমি একটু মেহেদি ভাইকে একটা লাস্ট একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে কার্লো আনচেলত্তিকে নিয়ে যেহেতু কথা হচ্ছে, এভারটনেও সে কিন্তু গত সিজনের ফার্স্ট ম্যাচে কিন্তু ম্যানেজার অফ দ্য মান্থ ছিল এবং তার এভারটনের স্টার্টিংটা কিন্তু বেশ উড়ন্তই ছিল বর্তমানে রিয়াল মাদ্রিদের মতো। বাট আনচেলত্তির আরেকটা যেটা দুর্নাম, সে সিজনের মাঝখানে এসে একটা খেয়ে হারিয়ে ফেলে স্পেশালি লিগে, যে দেখা যায় যে টিম রোটেশনে একটা সমস্যা ছিল আগে যেটা হয়তো কিছুটা কেটে উঠার একটা আশ্বাস পাওয়া যাচ্ছে, কিংবা হচ্ছে দেখা যায় যে তার স্ট্র্যাটেজি কিংবা ট্যাকটিক্স গুলো অনেক বেশি প্রেডিক্টেড হয়ে যায়। তো এই সিজনে আসলে এই ধরনের থ্রেট কিংবা এই ধরনের ঝুঁকি আসলে কতটা আমরা দেখতে পারি, কিংবা আনচেলত্তি যদি আসলে থ্রু আউট দ্য সিজন এই একই স্ট্রিমে হচ্ছে সে যদি রানটা শো করতে চায়, মানে
প্রথমে যেটা সেটা হচ্ছে যেমন আমাদের কিন্তু ডিফেন্স এখন খুবই ল্যাকলাস্টার, আমাদের কোনো প্রেসিং নাই, ডিফেন্স ডিফেন্ডাররা আউট অফ পজিশন থাকে, কারণ আমরা হচ্ছে যতটা পসিবল গোল করার ক্ষেত্রে বেশি মনোযোগী। ইট ইজ গুড, গোল করার ক্ষেত্রে সবসময় মনোযোগী হতে হবে, কিন্তু আমার মনে হয় ওভার দ্য কোর্স অফ দ্য সিজন যেটা অ্যাবসলুটলি এনশিওর করতে হবে সেটা হচ্ছে আরো ডিফেন্সিভ স্টেবিলিটি আনতে হবে ইন দ্য লং রান। যখন যেমন এই গত উইকেই তো গেল, লাইক এখন এখন আমরা ওই স্ট্রিমের মধ্যে আছি অ্যাকচুয়ালি, যে প্রতি তিন দিন পর পর একটা একটা ম্যাচ। সো অক্টোবরের ট্রান্সফার উইন্ডো বলছি, সরি, ইন্টারন্যাশনাল ব্রেকটা যাওয়ার পরেও কিন্তু আবার এরকম একটা সময় আসবে। সো ম্যাচের চাপ অনেক বাড়বে, এর মধ্যে কিন্তু প্লেয়ারদের হাই ইন্টেন্সিটি ফুটবল খেলার পাশাপাশি নিজেদেরকে একটু কনজার্ভ করা, রিজার্ভ করা এবং ডিফেন্সিভলি আরো সলিড হওয়া এটা করতেই হবে। কারণ এখন দেখা যাচ্ছে যে আমরা আমাদের এক্সজি আউটস্কোর করছি, রিয়াল মাদ্রিদের এক্সজি হয়তো এক্সপেক্টেড গোল এই সিজনে লালিগায় 11, আর রিয়াল মাদ্রিদ গোল দিয়েছে 21টা, মানে এক্সপেক্টেড গোল থেকে 10টা গোল বেশি দিয়েছে। এটা কিন্তু লাইক সাস্টেইনেবল না ইন দ্য লং রান। যেমন বেনজেমা যে 7 ম্যাচে 15টা গোল প্লাস অ্যাসিস্ট, সো এটা যদি আমরা সিজন শেষে হিসাব করি তাহলে মানে কি হয়, মানে সে 50 ম্যাচে 100 গোল প্লাস অ্যাসিস্টের মতো কাছাকাছি থাকবে। ওইটা কিন্তু আলটিমেটলি হবে না, এটা কোনো প্লেয়ারই পারে নাই কখনো, ইট উইল নট বি সাস্টেইনেবল। দিন শেষে আমাদের স্কোরিং প্রোডাক্টিভিটি কমবে, কিন্তু যখন স্কোরিং প্রোডাক্টিভিটি কমবে তখনও যদি আমাদের ডিফেন্সের অবস্থা এরকম থাকে তাহলে কিন্তু লাইক আমরা প্রতি ম্যাচ হারতেছি। সো সেটা করা যাবে না, আমাদের স্কোরিং এফিসিয়েন্সি সিজনের সিজন গড়াতে থাকলে আস্তে আস্তে একটু ন্যাচারালি একটু কমবে, ওই সময় যেন আমাদের ডিফেন্সটা সলিড থাকে। আমার মনে হয় এই জিনিসটা আনচেলত্তির সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে। সে রোটেশন নিয়ে এখন পর্যন্ত খুব একটা কমপ্লেন নেই, তার আগে রিয়াল মাদ্রিদ টিমটা বিশেষ করে যেটা আমরা সবচেয়ে বেশি বড় ধরাটা খেয়েছিলাম রোটেট না করার কারণে, প্লেয়াররা একসময় লাইক কমপ্লিটলি আমাদের ডিফারেন্ট একটা স্কোয়াড খেলাতে হচ্ছিল, সেটা হয়তো এই মৌসুমে হচ্ছে না, কারণ দেখা যাচ্ছে সে যেটা বললাম যে সে আলাদা লাইক রিসোর্সেস এন্ড ডেটা অ্যানালাইসিস ইউজ করছে রোটেশন করার জন্য, ওই রিস্কটা হয়তো এই মৌসুমে কম। কিন্তু হ্যাঁ, খেয়েই হারায় ফেলার যে ব্যাপারটা সেটা আমরা যদি আমাদের ডিফেন্স খুব তাড়াতাড়ি সলিড না করি তাহলে হচ্ছে হয়তো সেই ব্যাপারটা ঘটার ভয় থেকেই যায়।
রাইট, সেটাই, মানে ডিফেন্সের যে থ্রেডটা এটা মনে হয় যেটা আমি হচ্ছে মনে হয় কোনো একটা আমরা অন্য কোনো প্ল্যাটফর্মে মেহেদীভাইয়ের সাথে কথা হচ্ছিল যে আসলে আনচেলত্তি কিছুটা লাকি ছিল, কারণ সে যখন তার কোচিং শুরু করে সে কিন্তু খুব ভালো ভালো ডিফেন্ডার নিয়ে কাজ করছে, সে মালদিনি, নেস্তা, স্টাম এদেরকে নিয়ে সে তার ক্যারিয়ার শুরু করছে। এরপরও সে যখন রিয়েল মাদ্রিদের কোচ হয় সে পেপে রামোসকের মত ডুয়োটা পাইছে, সে যখন চেলসিতে যায় সে টেরিকে পাইছে, কারভালহোকে পাইছে, মানে এগুলো সব এস্টাবলিশ ডুয়ো ছিল। এইটা অ্যাকচুয়ালি তার এখন একটা চ্যালেঞ্জিং টাইম, যে মানে আমার মনে হয় যে ভালো অ্যাটাকার নিয়ে আসলে গোল বের করাটা অনেক বেশি ইজি, রেদার একটা মানে একটা কি বলবো যে একটা সলিড একটা ডিফেন্স লাইন তৈরি করা একটা কোচের আসলে অনেক এফিসিয়েন্সি পরিচয় দেয়, মানে যেখানে আসলে আমাদের বারবার জিদানের প্রশংসাতে বারবার ব্যাক করতে হবে, মানে সে একটা সিজনের মাঝখানে কিভাবে এরকম একটা ডিফেন্স লাইন তৈরি করেছিল এটা নিয়ে একটা গবেষণা হওয়া উচিত আমার মনে হয়। তো এইটাই জাস্ট আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আসলে অনেক চ্যালেঞ্জেস রয়েছে, এবং আমরা যখন ইউসিএল এর বড় ম্যাচগুলোতে যাব এটার পরীক্ষাটা অনেক বেশি দিতে হবে। এবং আনচেলত্তির এটা ট্রু, কারণ একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, আনচেলত্তি কিন্তু বিগ ম্যাচেস গুলো, সো কল্ড বিগ ম্যাচেস গুলোতে কিন্তু আনচেলত্তি সবসময় সাফার করে। আমরা কিন্তু আগের টিমটা আমাদের এল ক্লাসিকোর রেকর্ড কিন্তু ভালো না আনচেলত্তির আন্ডারে, সেম গোস ফর অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচগুলো আমরা কিন্তু খুব একটা ভালো করি নাই। তো এই ডিসাইডিং ম্যাচগুলো যখন লিগে হবে কিংবা ইউসিএল হবে এবং তখন কিন্তু আসলে ডিফেন্সের একটা বড় পরীক্ষা দিতে হয়, তো ওই পরীক্ষাগুলো যদি আমরা ভালোভাবে পাস না করি আসলে এই মায়ার্কাকে 6 গোল লাগানো কিংবা হচ্ছে ভিরালিয়াল কিংবা সেল্টা ভিগোর সাথে স্মুথলি জেতার আসলে তখন কোনো ভ্যালু অ্যাড করবে না, কারণ দিন শেষে ওই ম্যাচগুলো কিন্তু সবার মনে থাকে। তো এটা আসলে আমাদের আসলে মাথায় রাখা উচিত। আমি একটু জাস্ট সাকিফের সাথে সাকিফকে দিয়ে জাস্ট একটা ডিসকাশন দিয়ে শেষ করব যে এই সিজনে আসলে লিগটা দেখে তোমার ওভারঅল কি মনে হচ্ছে? অ্যাটলেটিকো মাদ্রিদ চিরাচরিতভাবে লাস্ট ম্যাচে গোল সরি লাস্ট মিনিটে গোল দিয়ে অনেকগুলো ম্যাচ যোগ্য জিতেছে, কিন্তু সেই তুলনায় বার্সেলোনা কে বেশ উইক মনে হচ্ছে আসলে, মানে 3টা ম্যাচ ড্র করাটা আসলেই বার্সেলোনা টিমের জন্য হয়তো কি বলবো যে আসলে খুব একটা মানে সুখকর নয়, বরঞ্চ মনে হচ্ছে তাদের কোচ স্যাকড হবে এবং রবার্তো মার্টিনেজ এর চলে আসার একটা গুঞ্জন শোনা যাচ্ছে। তো আসলে রিয়াল মাদ্রিদের জন্য আসলে টোটাল সিচুয়েশনটা কিছুটা ইজি আমার মনে হয়, তারপরেও মনে হয় যে এইবারের লিগটা তোমার কাছে কতটা কঠিন মনে হচ্ছে রিয়াল মাদ্রিদের জন্য পুল অফ করা?
আসলে আমরা হচ্ছে যখন 2018 ক্রিশ্চিয়ানো রোনালদো জিদান সবাই যখন চলে গেল এরপরে যেরকম একটা সিচুয়েশনে পড়ছিলাম, বার্সেলোনার অবস্থাটা অনেকটা সেরকমই। আর আমরা হচ্ছে ওই টাইমটাতে দেখা গেছে যে আমরা মানে একটার পর একটা কোচ চেঞ্জ করতেছি, লোপেটেগি আসতেছে, আবার লোপেটেগি স্যাক্ট হলো, দেন আবার সোলারি আসলো, দেন আবার সোলারি স্যাক্ট হলো, সো এরকম একটা অবস্থা। আর আমরা হচ্ছে ওই টাইমে টানা 6 ম্যাচে কোনো গোল করতে পারতেছি না। তো বার্সেলোনা এরকম যেহেতু তারা তাদের মানে ওয়ান অফ দ্য বেস্ট যাকে বলা হয় গোট লিওনেল মেসি, তো তাকে হারাইছে, তাকে হারানোর কারণে মানে বার্সেলোনার আসলে প্লেইং স্টাইল ছিলই মেসি কেন্দ্রিক, এটা মানতেই হবে। এখন মানে ওদের বাকি টিমে যত ভালো প্লেয়ার থাকুক বা যেই থাকুক, ওদের খেলা অল টাইম ছিল মেসি কেন্দ্রিক। তো মেসি চলে যাওয়ার পর ওদের মধ্যে ওই টিম কম্পিটিশনটাও আর থাকতেছে না, প্লাস হচ্ছে বার্সেলোনার যে ফিলোসফি টিকি টাকা, টিকি টাকাও তারা কাজে লাগাতে পারতেছে না। আর তাদের হচ্ছে কোচ কুম্যানও বলছে যে আমি যে টিকি টাকা খেলবো, টিকি টাকা খেলার মতো আমার প্লেয়ারই নেই, যারা যারা মানে আমাদের টিমে যারা আছে তারা টিকি টাকা প্লেইং স্টাইলের মতো না। সো মানে আলটিমেটলি সব মোটামুটি তাদের ফ্রন্ট ট্রিও যে তিনটাই নতুন, লুক ডি ইয়ং, তারপর হচ্ছে আর কি কে আছে ডিপে, দেন হচ্ছে আরেকজন হচ্ছে টিকি টাকি, এটা ইয়ে বলছিল কোম্যান বলছিল টিকি টাকা বলতে কি টিকি টাকি। সো বার্সেলোনা বলতে গেলে তারা তাদের ওয়ান অফ দ্য উইকেস্ট হিস্ট্রিতে ওয়ান অফ দ্য উইকেস্ট একটা পিরিয়ড চলতেছে তাদের। আর এরকম অবস্থায় অ্যাথলেটিকো মাদ্রিদ তারা মোটামুটি একটা শেকি পজিশনে আছে, তাদের টিম কিন্তু অনেক ভালো, তাদের টিম আমরা যদি অন পেপার যদি দেখতে যাই তাহলে হচ্ছে তারা বলতে গেলে এবারও আমরা ধরে নিয়েছিলাম যে লিগে টপে থাকবে বা লিগ তাদের দিক জেতার একটা বড় সুযোগ আছে। কিন্তু এরপরও লাস্ট কয়েকটা ম্যাচ যখন দেখা গেল যে তারা কনসিস্টেন্টলি পারফরমেন্স করতে পারতেছে না, আবার ম্যাক্সিমাম ম্যাচ লাস্ট মিনিটে গিয়ে একটা গোলের জন্য ড্র করতেছে অথবা জিততেছে, লাস্ট ম্যাচে তারা হচ্ছে আজকেই 1-0 গোলে হারলো আলাভেসের কাছে। সো আমরা অলরেডি অ্যাথলেটিকো থেকে 2 পয়েন্ট আগায় ছিলাম, এই ম্যাচটা যদি আমরা জিততে পারি তাহলে আমরা 5 পয়েন্টের একটা গ্যাপ পেয়ে যাব টপে থাকে, সো এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ। আর আমার মনে হয় যেহেতু বার্সেলোনা অলরেডি এই তাদের এই পজিশনটা কাম ওভার করা অনেক বেশি টাফ হবে এই সিজনে, প্লাস অ্যাথলেটিকো যদি এরকম শেখি অবস্থানে থাকে, আমার মনে হয় মাদ্রিদের এবার একটা সুযোগ আছে এই লিগ টাইটেলটাকে হোল্ড করার।
ওকে, থ্যাংক ইউ সাকিফ। বার্সেলোনা বেশ বড় সড় একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা নিয়ে আসলে কোনো আলোচনার অবকাশ নেই, ডেফিনেটলি তারা যাচ্ছে। রিয়াল মাদ্রিদ আসলে বেশ বিপদে পড়েছিল একটা সময়, এবং যে দুটা ব্যক্তির জন্য আসলে আমরা বিপদটা কিছু অংশে কাটিয়ে উঠতে পেরেছি, একজন আমার কাছে ব্যক্তিগত মতামত, একজন হচ্ছে করিম বেনজেমা আর একজন হচ্ছে জিনেদিন জিদান। জিনেদিন জিদান তার থ্রিপিটের লেগাসি ক্ষতিগ্রস্ত হতে পারে জেনেও সেই রকম একটা ভঙ্গুর দলকে নিয়ে এসে চ্যালেঞ্জটা নিয়েছিল এবং সেটা পুল অফ করেছে। এটা নিয়ে হয়তো অন্য কোনো এপিসোডে আবার ডিসকাশন হবে। সো আজকের ম্যাচে আর ডিসকাশন আপাতত এখানেই শেষ, আমাদের পডকাস্টে আমরা শেষ করছি। আমরা প্রেডিকশন নিয়ে ইউজুয়ালি আমাদের শোগুলো শেষ করি, বাট আমি আসলে চেষ্টা করছি এটা আর নিব না, কেন নিব না এটার আসলে পরে একদিন ব্যাখ্যা দেব। তো আই হোপ দিস শুড বি ইজি উইন ফর রিয়াল মাদ্রিদ। ইউসিএল আছে, ইউসিএল এর ম্যাচ আছে এই সপ্তাহে, ওই দিনও আপনাদের সবার সাথে দেখা হবে, রিয়াল মাদ্রিদের খেলা দেখতে থাকুন। বেশ কয়েকজন প্রশ্ন করেছেন, আমি জাস্ট তাদেরকে জানানোর জন্য যে এখন ফেসবুকে খেলা দেখা যাচ্ছে নাকি, আসলে ফেসবুকের সাথে রিয়াল মাদ্রিদের যে সত্তার যে চুক্তিটা, সরি লালিগার যে চুক্তিটা ছিল সেটা শেষ হয়ে গিয়েছে, এখন আর ফেসবুকে খেলা দেখা যায় না। আপনারা MTV-তে খেলা দেখতে পারেন, খুব উইয়ার্ড একটা প্ল্যাটফর্ম, বাট কিছু করার নেই, MTV-তে খেলা দেখতে পারেন। আর যদি উইয়ার্ড প্ল্যাটফর্মে না দেখতে চান, টি স্পোর্টস বাংলাদেশি স্পোর্টস চ্যানেল, সেখানেও লালিগার খেলাগুলো দেখায়, সেখানে আপনারা উপভোগ করতে পারেন রিয়াল মাদ্রিদের প্রতিটি ম্যাচ। দেখতে থাকুন রিয়াল মাদ্রিদের খেলা, আবার কথা হবে, ডিসকাশন হবে। থ্যাংক ইউ সাকিব এবং মেহেদি ভাই আমাদের পডকাস্টে আসার জন্য, আবার কথা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আলা মাদ্রিদ,
আলা মাদ্রিদ।
আপনাকেও থ্যাংক ইউ ইস্তি ভাই, আলা মাদ্রিদ।